বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 9 জানুয়ারি, 25 পৌষ এবং ফার্সি 19 তেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান। এ অনুষ্ঠান প্রচারিত হয় প্রতিদিন বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় 7:53 এবং তেহরান সময় 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে ও ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় prastoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শুনতে পারেন এই ঠিকানায় www.facebook.com/radiotehranbn। ইউটিউবে অনুষ্ঠান শোনার ঠিকানা www.youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রীর তেহরান সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে নতুন করোনা ভাইরাস ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে প্রধানমন্ত্রী সহ 4 মন্ত্রীর পরামর্শ সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা, পত্রপত্রিকার পাতার আসর, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে পারিবারিক বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা সুখের নীর। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেওয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, জেনারেল সুলাইমানের শাহাদাতকে সুযোগে পরিণত করেছে ইরান, কালো তালিকায় আরও মার্কিন কর্মকর্তার নাম। ইয়েমেনে হামলা মোকাবেলায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ, প্রতিবেশী আরব দেশগুলোর কাছে সাহায্যের আবেদন। বাংলাদেশে বিরোধী দল ধ্বংস করার জন্য রাষ্ট্রকে অত্যাচারের যন্ত্র বানানো হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য। এবং ভারতে করোনা ভাইরাস মহামারীর তৃতীয় ঢেউ, একদিনে 1.5 লাখেরও বেশি সংক্রমণের রেকর্ড। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, শত্রুরা ভেবেছিল এদেশের সন্ত্রাস বিরোধী সর্বোচ্চ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসিম সুলাইমানিকে হত্যা করার মাধ্যমে তারা ইরানকে ক্ষতিগ্রস্ত করতে পারবে, কিন্তু ইরানি জনগণ তাদের ধর্মীয় উদ্দীপনা দিয়ে সুলাইমানির শাহাদাতকে সুযোগে পরিণত করেছে। সর্বোচ্চ নেতা সাবেক মার্কিন সমর্থিত স্বৈরশাসক রেজা শাহ পাহলাভির বিরুদ্ধে 1978 সালের গণজাগরণের বার্ষিকী উপলক্ষে আজ এক ভাষণে এ মন্তব্য করেন। সর্বোচ্চ নেতা বলেন, ইরানে ইসলামী বিপ্লবের 4 দশক পর এখনও আমেরিকা তেহরানের ব্যাপারে ভুল হিসাব নিকাশ করে যাচ্ছে, যার উৎকৃষ্ট উদাহরণ জেনারেল কাসেম সুলাইমানির হত্যাকাণ্ড। তারা ভেবেছিল জেনারেল সুলাইমানিকে শহীদ করে ইরানি জনগণের প্রতিরোধ আন্দোলন দমন করতে পারবে, কিন্তু আমরা দেখলাম ইরান ও ইরাকের লাখ লাখ জনতা রাস্তায় নেমে ওই হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ঐশী মাদত ছাড়া এত বিশাল প্রতিবাদ সমাবেশ অকল্পনীয়। আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেন, ইরানের ব্যাপারে আমেরিকা একের পর এক ভুল করে যাচ্ছে এবং তাদের এই ভুল অব্যাহত থাকবে বলে আশা করা যায়। 1978 সালের 9 জানুয়ারি ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলহের প্রতি তৎকালীন শাহ সরকারের অবমাননাকর আচরণের প্রতিবাদে কোম নগরীর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। সেদিন সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে অসংখ্য প্রতিবাদকারী নিহত হন।
ইরানের সন্ত্রাস বিরোধী শীর্ষ কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কালো তালিকায় থাকা মার্কিন কর্মকর্তাদের নামের তালিকা হালনাগাদ করেছে ইরান। গতকাল এই তালিকায় আরও 51 জন শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তার নাম যুক্ত করা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে এক বিবৃতি প্রকাশ করে বলেছে, জেনারেল সোলাইমানি ও তার সঙ্গীদের হত্যা করার মাধ্যমে আমেরিকার সন্ত্রাসবাদের বিস্তার ঘটানোর পাশাপাশি মৌলিক মানবাধিকার লঙ্ঘন করেছে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে এই বর্বরোচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়। বিবৃতিতে আরও বলা হয়, জেনারেল সোলাইমানিকে হত্যা করার জন্য ইরানের কালো তালিকায় এর আগে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের কয়েকজন হচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন প্রমুখ। এই তালিকায় নতুন করে যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের মধ্যে আমেরিকার সাবেক প্রশাসনের সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রয়েছেন, যারা নানাভাবে জেনারেল সোলাইমানি হত্যার সঙ্গে জড়িত ছিলেন। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করার জন্য ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। ইরানের আরবি ভাষার নিউজ চ্যানেল আল আলম জানিয়েছে, গতকাল সন্ধ্যায় একটি শক্তিশালী প্রতিনিধি দল নিয়ে মোত্তাকি তেহরান বিমানবন্দরে অবতরণ করেন। নানা ক্ষেত্রে ইরানের সঙ্গে আফগানিস্তানের সহযোগিতা, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা বিস্তারের উপায় নিয়ে মূলত মোত্তাকি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। আফগান পররাষ্ট্রমন্ত্রী তেহরানের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করার আগে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি এক টুইটার বার্তায় জানান, অর্থনৈতিক সহযোগিতা ছাড়াও ইরানে বসবাসরত আফগান অভিবাসীদের স্বার্থ রক্ষা করার বিষয় নিয়েও দুদেশের কূটনীতিকদের মধ্যে আলোচনা ও মত বিনিময় হবে। তালেবান পররাষ্ট্রমন্ত্রী এমন সময় তেহরান সফরে এলেন যখন ইরান এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি। এছাড়া তেহরান সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, স্বীকৃতি পেতে হলে তালেবানকে সকল দল, গোত্র ও পক্ষের অংশগ্রহণে কাবুলে একটি ব্যাপক ভিত্তিক ও অংশগ্রহণমূলক সরকার গঠন করতে হবে। পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর কাছে মার্কিন নির্মিত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য ইন্টারসেপ্টর মিসাইল চেয়েছে সৌদি আরব। ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলার জন্য সৌদি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে আসায় এই সাহায্যের আবেদন জানিয়েছে রিয়াদ। মার্কিন প্রশাসনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন সৌদি আরবের এই পদক্ষেপের প্রতি সমর্থন দিয়েছেন। সৌদি আরব বলছে, ইয়েমেনি বাহিনী বর্তমানে যে হারে হামলা চালাচ্ছে তা অব্যাহত থাকলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে ছোঁড়ার মতো ক্ষেপণাস্ত্র আগামী কয়েক মাসের মধ্যেই ফুরিয়ে যাবে। সৌদি আরবের এই অবস্থাকে মার্কিন কর্মকর্তা জরুরি পরিস্থিতি বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকা থেকে ক্ষেপণাস্ত্র কিনলে যে সময়ে তা সৌদির হাতে পৌঁছাবে তার চেয়ে আরব দেশগুলোর কাছ থেকে রিয়াদ যদি সংগ্রহ করতে পারে তাহলে তা হবে দ্রুততর। বাইডেন প্রশাসনের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব যাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ঘাটতিতে না পড়ে সেজন্য ওয়াশিংটন সর্বাত্মক চেষ্টা করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র হিসেবে। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দলকে ধ্বংস করার জন্য রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছায় ব্যবহার করা হচ্ছে, রাষ্ট্রকে বানানো হয়েছে অত্যাচারের যন্ত্র হিসেবে। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, দেশে আজ নির্বাচন, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা সহ সব অধিকারকে সমাধিস্থ করা হয়েছে। বিএনপি মহাসচিব আরও বলেন, বিরোধী নেতাকর্মীদেরকে হত্যা কিংবা গুরুতর জখম করা হচ্ছে, ধারাবাহিকভাবে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে, কারা অন্তরীণ করা হচ্ছে, তবে তাতে কোনো কাজ হবে না, তাদের ক্ষমতা থেকে সরে যেতেই হবে। বিবৃতিতে বিএনপি মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী সহ 25 জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে ভুয়া, বানোয়াট ও সাজানো মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এর আগে গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপকে অর্থহীন উল্লেখ করে বলেছেন, কিসের সংলাপ, এই সংলাপ ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠানে তিনি এমন দাবি করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, এই সংলাপে কোনো কাজ হবে না, কারণ এই সংলাপ অর্থহীন। যদি নির্বাচনকালীন সময় নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই। তিনি বলেন, আমাদের পরিষ্কার কথা, সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তারপর পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। এটা একমাত্র পথ, এর বাইরে আর কোনো সমাধান নেই। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
দিকে বাংলাদেশে করোনা পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির সঙ্গে আমাদের মিটিং আছে। শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম জোরে সোরে চলছে। সবাইকে টিকার আওতায় নিয়ে এসে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যায় সে চেষ্টাই করছি আমরা। ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে এই প্রথম একদিনে 1.5 লাখেরও বেশি সংক্রমণের রেকর্ড হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত 1,59,632 জন আক্রান্ত হয়েছে। কলকাতা থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের মধ্যে এই প্রথম একদিনে 1.5 লাখেরও বেশি সংক্রমণ রেকর্ড হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় 1,59,632 জন আক্রান্ত হয়েছে এবং একই সময়ে 327 জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছে 4,863 জন। দেশে এ পর্যন্ত মোট 3,55,28,004 জন মানুষ মহামারীতে আক্রান্ত হয়েছে। একই সময়ে সুস্থ হওয়ার সংখ্যা 3,44,53,603 জন। বর্তমানে দেশে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 5,83,790 জন। রাজধানী দিল্লিতে একদিনে 20,181 জন সংক্রমিত হয়েছে। গত 5 মের পরে দিল্লিতে এটি সর্বোচ্চ সংক্রমণ। একদিনে সংক্রমণের নিরিখে অবশ্য সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় 41,434 জন সংক্রমিত হয়েছেন। দেশে সংক্রমণের হার বেড়েছে 10.21%। এর আগে শুক্রবার পজিটিভিটির হার ছিল 9.28%। আজ রোববার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘন্টায় করোনার সবচেয়ে বেশি 242 জনের মৃত্যু হয়েছে কেরালা রাজ্যে। এছাড়া পশ্চিমবঙ্গে 19, মহারাষ্ট্রে 13, তামিলনাড়ুতে 10, দিল্লিতে 7, উত্তরপ্রদেশে 6, অন্ধ্রপ্রদেশে 2, কর্ণাটকে 4, জম্মু কাশ্মীরে 3 জনের মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্টের 4 বিচারপতি করোনা ভাইরাসের কবলে পড়েছেন। শনিবার আরও 2 বিচারকের মধ্যে সংক্রমণ নিশ্চিত হয়েছে। আদালতের 150 কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে সংসদ ভবনের 400+ কর্মীর রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। 6-7 জানুয়ারি কর্মী ও নিরাপত্তা কর্মীদের করোনা পরীক্ষা করা হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে টেলিফোনে আলোচনা ও মত বিনিময় করেছেন। শনিবার বিকেলে অনুষ্ঠিত ওই টেলিফোন আলাপে জয়শঙ্করকে আবদুল্লাহিয়ান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ইরানে বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং তার সুফল জনগণ পেতে শুরু করেছে। তিনি ইরানে করোনা বিরোধী যুদ্ধকে ইতিবাচক আখ্যায়িত করে বলেন, ইরান সাফল্যের সঙ্গে করোনার বিস্তার রোধ করতে পেরেছে এবং এখন পর্যন্ত দেশের মোট জনসংখ্যার শতকরা ৮৯ জনকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে। টেলিফোন আলাপে আফগানিস্তান প্রসঙ্গেও কথা বলেন ইরান ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা। ইরান আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকারকে ক্ষমতায় দেখতে চায় বলে জানান আবদুল্লাহিয়ান। তিনি বলেন, ইরান আফগানিস্তানে খাদ্য, ওষুধ ও করোনার টিকা পাঠিয়ে দেশটিকে সহযোগিতা করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনে আমেরিকার কোনো ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা নেই। এ কারণে তারা আশা করছেন রাশিয়ার সঙ্গে আসন্ন বৈঠকে অগ্রগতি অর্জিত হবে। ইউক্রেনে সেনা এবং ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিষয়টিকে রাশিয়া সবসময় তার জন্য নিরাপত্তার ক্ষেত্রে মৌলিক ইস্যু হিসেবে দেখে আসছে। আগামীকাল ইউরোপের নিরাপত্তা নিয়ে রাশিয়া ও আমেরিকা আলোচনায় বসতে চাচ্ছে। ওই বৈঠকে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন এবং সামরিক মহড়া চালানোর বিষয় নিয়ে আমেরিকা প্রতিপক্ষ রাশিয়ার সঙ্গে আলোচনা করবে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট এখবর দিয়েছে। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টসে এবং সৌদি আরবে 9870 কিলোহার্টসে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে সেদেশের একটি প্রতিনিধি দল দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করার জন্য ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। তালেবান প্রতিনিধির তেহরান সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির নেতৃত্বে সেদেশের একটি প্রতিনিধি দল দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করার জন্য ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের কথা জানিয়ে বলেছেন, দুদেশের কর্মকর্তারা আর্থরাজনৈতিক, ট্রানজিট ও আফগান শরণার্থী বিষয়ে মতবিনিময় করবেন। তালেবানের শীর্ষ কর্মকর্তারা এমন সময় তেহরান সফরে এলেন যখন তেহরান সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে, স্বীকৃতি পেতে হলে তালেবানকে সকল দল, গোত্র ও পক্ষের অংশগ্রহণে কাবুলে একটি ব্যাপক ভিত্তিক ও অংশগ্রহণমূলক সরকার গঠন করতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদেহ সম্প্রতি বলেছেন, ইরান সহ প্রতিবেশী অন্য সব দেশের দাবি হচ্ছে আফগানিস্তানে অংশগ্রহণমূলক এমন একটি সরকার গঠন করতে হবে যাতে সব ধর্ম, জাতি, বর্ণ ও গোত্রের মানুষের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়। পর্যবেক্ষকরা বলছেন, তালেবান পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর থেকে বোঝা যায় তারা প্রতিবেশী সব দেশের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে এবং আফগানিস্তানে তালেবান সরকারের জন্য সব দেশের সমর্থন ও স্বীকৃতি আদায়ের চেষ্টা করছে। গত 15 আগস্ট তালেবান ক্ষমতায় আসার পর থেকেই ইরান আফগানিস্তানে অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে। এছাড়া ইরান আফগান জনগণের নানাবিধ সমস্যা সমাধানের উপরও গুরুত্ব আরোপ করেছে। প্রকৃতপক্ষে তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর বিদেশে থাকা দেশটির সমস্ত অর্থ মার্কিন সরকার আটকে দিয়েছে। এ কারণে দেশটির জনগণ চরম অর্থনৈতিক সংকটে পড়েছে। এ অবস্থায় জাতিসংঘ সেদেশে লাখ লাখ মানুষের দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টির ব্যাপারে হুঁশিয়ার করে দিয়েছে। এদিকে আফগান জনগণের দুর্দশা লাঘবের জন্য সম্প্রতি ইরান 14 দফা খাদ্য ও ওষুধ সামগ্রীর চালান পাঠিয়েছে। ইরান আফগান জনগণকে সহযোগিতা করলেও সেদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে কখনো হস্তক্ষেপ করেনি, তবে সেদেশে একটি অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠার জন্য প্রথম থেকেই জোর দাবি জানিয়ে আসছে। কেননা একমাত্র এ ধরনের সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই কেবল ওই দেশটির সংকটের অবসান ঘটতে পারে বলে তেহরান মনে করে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঝুঁকির কথা উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বড় জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। একই বিষয়ে কথা বলেছেন সরকারের আরও তিন মন্ত্রী। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের ঝুঁকির কথা উল্লেখ করে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি বড় ধরনের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। আজ রোববার দেশের আট বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে 100 শয্যার ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ বিষয়ে কথা বলেন।
যেহেতু অমিক্রন নতুন ভাবে একটা সারা বিশ্বে দেখা দিচ্ছে, এখানে আমাদের দেশের মানুষকে একটু স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলতে হবে। সকলে মাস্কটা ব্যবহার করবেন, খুব বেশি বড় জনসমাগমে যাবেন না, বড় সমাবেশ যেতে না হয় সেটার দিকে লক্ষ্য রাখবেন এবং স্বাস্থ্য সুরক্ষা বিধিটা সবাই মেনে চলবেন।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ জানিয়েছেন, ওমিক্রনের সংক্রমণ বাড়তে থাকলেও ফের লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা এখনও নেই, তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের টিকার বুস্টার ডোজ প্রদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
লকডাউন নিয়ে আমরা ভাবছি না, এইটা আমি একা বলতে পারবো না, আমাদের লাস্ট মিনিস্ট্রিয়াল যেটা হয়েছিল ইন্টারমিনিস্ট্রিয়াল, সেখানে কেউ লকডাউনের নিয়ে ভাবেন নাই। এই জন্যে যে নতুন ভ্যারিয়েন্ট আসছে তাতে ফ্যাটালিটি খুব কম এবং এটা একটু অসুবিধা হয়, বাট ফ্যাটালিটি কম, সেই কারণে আমরা অর্থনীতিকে অসুবিধা ফেলতে চাই না, সেই কারণে এখনো পর্যন্ত আমরা লকডাউন নিয়ে চিন্তা করছি।
এ সময় তিনি অমিক্রনে আতঙ্কিত না হয়ে সবাইকে টিকা গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, আমরা আমাদের দেশের নাগরিকদের ক্রস বর্ডার চলাচল নিরুৎসাহিত করছি, বিশেষ করে ভারতে, কারণ সেখানে করোনা সংক্রমণের হার খুবই বেশি আর আমরা সবসময় আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য বিভাগের পরামর্শ মতো ব্যবস্থা নিচ্ছি। ওদিকে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি করোনা ভাইরাস পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে গুজবে কান না দেবার আহ্বান জানিয়েছেন। আজ রোববার সাভারের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত রেখে সংক্রমণ কিভাবে এড়াতে পারি। যারা বলছেন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে বা হয়ে যাচ্ছে তারা গুজব ছড়ান, সবসময় এমন গুজব ছড়ানো হয়, আপনারা গুজবে কান দেবেন না। তবে এটাও ঠিক, যদি মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলে সংক্রমণ বাড়বে তখন আমরা বন্ধ করে দেব হয়তো। শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম জোরে সোরে চলছে, সবাইকে টিকার আওতায় নিয়ে এসে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যায় সে চেষ্টাই করছি আমরা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা আসমাউল হোসনা।
আসমাউল হোসনা,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 63তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
মহান আল্লাহর পবিত্র নামগুলো কেবল একটি শব্দ নয়, বরং ব্যাপক অর্থবোধক বিষয়। বিভিন্ন সময়ে এইসব নামের প্রকাশ ও বৈশিষ্ট্যগুলো ফুটে ওঠে। মহান আল্লাহর আসমাউল হোসনার তালিকাভুক্ত এমনই এক নাম হল সামাদ। এর অর্থ যিনি সামাদ, তিনি কারো বা কোনো কিছুরই মুখাপেক্ষী। নন, বরং অন্য সবাই ও সব কিছুই তার মুখাপেক্ষী। পবিত্র কোরআনে এই নাম মাত্র একবার এসেছে, কিন্তু এর অর্থ ও পরিধি অত্যন্ত ব্যাপক। এই নাম সৃষ্টিকুলের যে কোনো গুণ বা বৈশিষ্ট্য, যেমন বর্ণ, গন্ধ, স্থির বা গতিশীল অবস্থা, শরীর, সীমানা, পরিমাণ, ওজন ইত্যাদি বস্তুগত বৈশিষ্ট্য আল্লাহর মধ্যে থাকার বিষয়টি নাকচ করে দেয়। সামাদ বলতে এত বড়কে বোঝায় যে তার মহত্ব ও গৌরব নিরঙ্কুশ পরিপূর্ণতায় পৌঁছেছে, এবং তার অমুখাপেক্ষিতা এমনই যে সব সৃষ্টিকুল তাদের অস্তিত্ব ও সবকিছু তার কাছ থেকেই পেয়ে থাকে। সৃষ্টিকুল সবসময় ও সবখানে মহান আল্লাহর দয়া ও অনুগ্রহের মুখাপেক্ষী। জ্ঞান, মর্যাদা, কৌশল বা প্রজ্ঞায় কেউই মহান আল্লাহর সমকক্ষ নন। আরবি সাহিত্যে সামাদের রয়েছে নানা অর্থ, যেমন গোত্রীয় সর্দার, ইচ্ছা বা নিয়ত, সুরধ্বনি, কোন ব্যক্তি বা বস্তুর প্রতি মনোযোগ ইত্যাদি।
মহান আল্লাহ সামাদ, তাঁর ক্ষমতা অসীম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আহলে বাইতের সদস্য ইমাম বাকির আল ইসলাম বলেছেন, সামাদ হচ্ছেন এমন এক কর্তা বা অধিপতি যার নির্দেশাবলী মান্য করা হয় এবং তাঁর চেয়ে বড় আদেশ নিষেধকারী আর কেউ নেই। মহান আল্লাহ সব সৃষ্টির মূল লক্ষ্য এবং সবকিছুর সমাপ্তি ঘটবে আল্লাহর সমীপে এসে। মহানবী বলেছেন, আমার প্রতিপালক হলেন সামাদ, যিনি পরিপূর্ণ ও শক্তিশালী। আল্লাহর কাজে কোনো ত্রুটি নেই ও কোনো বাধা তাঁর কোনো কাজে ব্যাঘাত ঘটাতে পারে না, এবং তিনি কারো মুখাপেক্ষী নন। মহান আল্লাহর অমুখাপেক্ষিতা সসীম কিছু নয়। তিনি কেবল বিশেষ ব্যক্তি বা বস্তুর জন্য সামাদ নন, বরং তিনি সবকিছুর জন্যই চূড়ান্ত লক্ষ্য। যে কোনো ব্যক্তি যে কোনো আশা বা ভরসা নিয়ে মহান আল্লাহর দয়া ভিক্ষা করতে পারেন। মহান আল্লাহ বান্দাদের সব দাবি বা দোয়া পূরণ করতে সক্ষম। তিনি দয়ালু ও করুণাময়, না হলে কারো দোয়ারই জবাব দিতেন না ও কারো প্রত্যাশাই পূরণ করতেন না।
একদল ফিলিস্তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য ইমাম বাকির আলাইহিসসালামকে মহান আল্লাহর সামাদ নামের অর্থ সম্পর্কে প্রশ্ন করলে তিনি বলেন, সামাদ শব্দের মধ্যেই রয়েছে এর ব্যাখ্যা। সামাদের সোয়াদ অক্ষর এজন্য যে মহান আল্লাহ সাবিক তথা সত্যবাদী। আল্লাহ মানুষকে সত্যিকার অর্থেই সত্যের পথে চলার আহ্বান জানান। এছাড়াও মহান আল্লাহ সত্যিকার অর্থেই সত্যপন্থীদের সত্যের আবাসস্থলের তথা বেহেশত বাসী করার ওয়াদা দিয়েছেন। সামাদ শব্দের মিম অক্ষরটি আল্লাহর মুলক বা রাজত্বকে তুলে ধরে। মহান আল্লাহ হলেন সত্যিকারের বাদশাহ বা ন্যায়সঙ্গত বাদশাহ। তিনি সবসময়ই বাদশাহ বা অধিপতি ছিলেন ও থাকবেন, এবং তাঁর রাজত্ব বা বাদশাহের কোনো ক্ষয় নেই। আর সামাদ শব্দের দাল অক্ষরটি এসেছে আল্লাহর রাজত্বের চিরস্থায়িত্ব তথা অব্যাহত থাকা ও আল্লাহর সত্তার অপরিবর্তনশীলতা অব্যাহত থাকাকে তুলে ধরতে। এ দাল হচ্ছে অব্যাহত থাকা অর্থে ব্যবহৃত আরবি আদ-দাওয়াম শব্দের দাল অক্ষর।
মহান আল্লাহ সব সৃষ্টির স্রষ্টা। তাঁরই দয়া, ইচ্ছা, রিজিক প্রদান ও সৃষ্টিশীলতার সুবাদে নানা সৃষ্টি অস্তিত্ব লাভ করেছে। এরপর ইমাম বাকির আল ইসলাম আরো বলেন, মহান আল্লাহ আমাকে যে জ্ঞান দিয়েছেন তা বহন করার তথা বুঝতে পারার মতো যদি কাউকে পেতাম, তাহলে সুনিশ্চিতভাবে একত্ববাদ, ইসলাম ও ধর্ম আর শরীয়তের বাস্তবতাগুলো আমি সামাদ নামের মাধ্যমেই প্রকাশ করতাম। সামাদ নামের আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ হল এর মুসমাত হওয়া তথা পরিপূর্ণ হওয়া, যাতে এর ভেতরে কোনো ধরনের শূন্যতা বা বিন্দুমাত্র খালি কোনো স্থান না থাকে, এবং যা খুবই কঠোর বা শক্ত, অভঙ্গুর, অপ্রতিরোধ্য ও শক্তিশালী বলে বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতির শিকার হয় না। অন্য কথায়, মহান আল্লাহ নিজের ছাড়া অন্য কারোরই মুখাপেক্ষী নন বলেই সামাদ। মহান আল্লাহ সামাদ, কারণ তিনি জ্ঞান ও শক্তিসহ সবকিছুতেই পরিপূর্ণ, সমৃদ্ধ, এবং তিনি কারো মুখাপেক্ষী নন, অথচ অন্য সবকিছুই তাঁরই মুখাপেক্ষী। মহান আল্লাহ সবকিছুতেই পরিপূর্ণতার অধিকারী ও ত্রুটি বা ঘাটতিমুক্ত। অসীম সত্তাও সামাদ। যা অসীম বা দৈর্ঘ্যে, প্রস্থে, উপরে, নিচে ও গভীরতা সহ সব দিকেই অস্তিত্বমান।
যে মুমিন ব্যক্তি মহান আল্লাহর সামাদ নাম সম্পর্কে সচেতন, সে সর্বোচ্চ বিনয় নিয়ে আল্লাহর প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করবে এবং অন্য কাউকে এই স্থানের অধিকারী মনে করবে না। তিনি যা কিছু চান তা কেবল সব পদের উপরের পদ, সামাদিয়াতের অধিকারী তথা সবকিছুই যার ইচ্ছার উপর নির্ভর করে সেই অতুলনীয় সত্তা তথা মহান সামাদের কাছেই চান। কারণ তিনি জানেন সৃষ্টিকুলের যে যত বড় আধ্যাত্মিক ও বস্তুগত অবস্থানই থাকুক না কেন, দুর্বলতা ও ত্রুটিমুক্ত নন এবং সবকিছুই আল্লাহর মুখাপেক্ষী। মুমিন আচার আচরণ ও স্বভাবের ক্ষেত্রে খোদাই বৈশিষ্ট্যের রং ও পছন্দনীয় গুণগুলো অর্জনে সচেষ্ট থাকেন এবং এজন্য তিনি আশ্রয়হীনদের ও মুখাপেক্ষীদের আশ্রয়স্থলের আশ্রয় নেন। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের নির্ধারিত আলোচনা এখানেই শেষ করছি।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আসমাউল হোসনা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 9 জানুয়ারি রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম, পার্থ গোপাল বণিকের 8 বছর কারাদণ্ড, এ শিরোনামটি প্রথম আলোর। মানব জমিন লিখেছে, লকডাউনের চিন্তা নেই পররাষ্ট্রমন্ত্রী। সংলাপে বিএনপি অংশ না নিলেও কোনো কিছু থেমে থাকবে না, ইত্তেফাকের শিরোনাম। বাবুলের মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ, লিখেছে যুগান্তর। দেশের মানুষ সুরক্ষিত থাকুক সেটাই আমি চাই, বললেন শেখ হাসিনা, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, বিজেপি নেতাদের বিদ্রোহ অব্যাহত, এবার যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শম্ভুদেব পাণ্ডা, আনন্দবাজার পত্রিকা। সরকারি হিসেবের চেয়েও 6 গুণ বেশি ভারতীয় করোনা আক্রান্ত, দাবি গবেষকদের, সংবাদ প্রতিদিন। ভ্যাকসিন ভেদ করেই ঢুকছে শরীরে, 81% ওমিক্রন আক্রান্তেরই নেয়া ছিল ডাবল ডোজ, আজকালের শিরোনাম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, ঘুষ ও অর্থ পাচার মামলায় ডিআইজি প্রেজেন্স পার্থ গোপালের 8 বছরের কারাদণ্ড, বাংলাদেশের সবগুলো পত্রপত্রিকায় এ খবর এসেছে, কিভাবে দেখছেন বিষয়টিকে?
আপনাকে ধন্যবাদ। ঘুষ এবং অর্থ পাচার মামলায় ডিআইজি প্রেজেন্স পার্থ গোপালের যে কারাদণ্ডের খবর পত্রপত্রিকায় প্রকাশ হয়েছে, সেটি আমাদের বাংলাদেশে আইনের শাসনের একটি ছোট্ট উদাহরণ। আমরা সবসময় আইনের শাসনকে স্বাগত জানাই। আইনের শাসন যদি একটি সমাজে না থাকে তাহলে সেই সমাজ আসলে মুখ খুলে পড়ে। সেই জায়গা থেকে আমরা আইজি প্রিজন্সের যে 8 বছরের কারাদণ্ড হয়েছে, অন্যায়ের বিচার হয়েছে এবং আমরা এই রায়কে স্বাগত জানাই। আমরা আশা করি যে এই ধরনের ঘুষ, অন্যায়, অর্থ কেলেঙ্কারি, অর্থ পাচার, এই সমস্ত ঘটনার সাথে যারা জড়িত তারা নিশ্চয়ই সতর্ক হবে এবং তাদের জন্য এখানে নিশ্চয়ই বার্তা রয়েছে। তবে একই সাথে কথাও বলবো যে পার্থ গোপালের বিরুদ্ধে 80 লাখ টাকার ঘটনা ছিল, তার বাসায় 80 লাখ টাকা পাওয়া গিয়েছিল, সেটা উদ্ধার করেছে এবং তার জন্য তার চাকরি তো গেছে, 8 বছরের কারাদণ্ডও হল। একটি বিষয় আপনি খেয়াল করে থাকবেন নিশ্চয়ই যে বাংলাদেশে কিন্তু হাজার হাজার কোটি টাকা পাচারের ঘটনা রয়েছে এবং গত এক দশকের ভেতরে 4 লাখ কোটি টাকারও বেশি পাচার হয়েছে। কোনো কোনো সূত্র এই কথা দাবি করে যে 10 লাখ কোটি টাকার বেশি পাচার। তো সে 4 লাখ কোটি টাকা হোক আর 10 লাখ কোটি টাকা হোক, যে টাকাই হোক না কেন, পাচার হয়েছে, এটি অন্যায়। এই ঘটনাগুলোর সাথে যারা জড়িত এরাই রাঘব বোয়াল, এদেরকে যদি বিচারের আওতায় আনা যায় নিশ্চয়ই বাংলাদেশ, বাংলাদেশের মানুষ তাকে স্বাগত জানাবে এবং বাংলাদেশ বিরাটভাবে উপকৃত হবে।
তেহরান সফরে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, এই সফর থেকে তালেবান সরকার কি পেতে চাইছে?
তিনি এমন সময় এই সফরে গেছেন যখন তালেবান সরকার বিশ্বের কোনো দেশের পক্ষ থেকে সরাসরি কোনো স্বীকৃতি পায়নি। আফগানিস্তানের তালেবানের নেতৃত্বাধীন বর্তমানে যে সরকার রয়েছে, সেই সরকারকে যদি সফলভাবে দেশ পরিচালনা করতে হয় এবং দেশকে যদি এগিয়ে নিতে হয় তাহলে সরকারের স্বীকৃতি সবার আগে জরুরি। কারণ আন্তর্জাতিক অঙ্গনের সাহায্য সহযোগিতা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে যত যোগাযোগ, সমস্ত সব কিছুর সাথে তালেবান সরকারের স্বীকৃতির প্রশ্ন জড়িত। এই স্বীকৃতি না মিললে কিন্তু কোনো কিছুই তালেবান সরকারের পক্ষে করা সম্ভব হলে কঠিন হবে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এই স্বীকৃতি পাওয়ার আগেই তেহরানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ইরান হচ্ছে আফগানিস্তানের নিকটতম প্রতিবেশী একটি দেশ, যার সাথে একেবারে সীমান্ত রয়েছে, প্রায় 900 কিলোমিটারের সীমান্ত রয়েছে। আফগানিস্তানের বর্তমান যে অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড থেকে শুরু করে অনেক কিছুর সাথে ইরানের একেবারে সরাসরি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। তাছাড়া আফগানিস্তান থেকে 50 লাখের বেশি সম্ভবত শরণার্থী ইরানে রয়েছে। অর্থাৎ ইরানকে বাদ দিয়ে আফগানিস্তানের সরকার এবং দেশের উন্নয়ন এ কোনো কিছু আসলে কল্পনা করা যায় না, এই বিষয়টি তালেবান সরকার বুঝতে পেরেছে। এবং আমি মনে করি যে সম্ভবত এই সমস্ত বিষয় নিয়ে ইরানের সাথে একটা সফল আলোচনা হবে, তাতে আফগানিস্তানের সামনের দিনগুলো আমি মনে করি খানিকটা মসৃণ হতে পারে।
জনাব শহীদুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। সরকারি হিসেবের চেয়েও 6 গুণ বেশি ভারতীয় করোনা আক্রান্ত দাবি গবেষকদের সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে। ভারতে এ মুহূর্তে ঠিক কতজন করোনা আক্রান্ত হিসেব অজানা, কারণ যারা করোনা আক্রান্ত তাদের অনেকে নিজেরাই জানেন না যে তারা আক্রান্ত। বিপুল জনসংখ্যার এই দেশে সকলের করোনা পরীক্ষা করা কার্যত অসম্ভব, ফলে প্রতিদিন সকালে স্বাস্থ্য মন্ত্রকের দেয়া রিপোর্টে যে সংখ্যা পাওয়া যাচ্ছে আক্রান্তের সংখ্যা তার থেকে অনেকটাই বেশি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভ্যাকসিন ভেদ করেই ঢুকছে শরীরে 81% ওমিক্রন আক্রান্তেরই নেয়া ছিল ডাবল ডোজ। দৈনিক আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে প্রতিনিয়তই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী বাংলায় দৈনিক করোনা আক্রান্ত 19,000 ছুঁই ছুঁই, কিন্তু এরই মধ্যে বাড়ছে ওমিক্রন উদ্বেগ। এদিকে করোনার তৃতীয় ঢেউয়ে ছাড় পাচ্ছেন না ডাবল ডোজ টিকা নেয়া ব্যক্তিরাও। পরীক্ষায় দেখা গেছে 81% ওমিক্রন আক্রান্তের কোভিড ভ্যাকসিনের ডাবল ডোজ নেওয়া ছিল। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছে শিশুরাও। রাজ্যে যত শিশু আক্রান্ত হয়েছে তাদের 69% ওমিক্রনে আক্রান্ত। বিজেপি নেতাদের বিদ্রোহ অব্যাহত, এবার যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শম্ভুদেব পাণ্ডা, আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। যতদিন যাচ্ছে প্রকট হচ্ছে বিজেপির অন্তর্কলহ। সম্প্রতি বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে দূরত্ব বেড়েছে সাংসদ শান্তনু ঠাকুরের, খানিকটা তাঁর পথ অনুসরণ করেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। 21-এর বিধানসভা নির্বাচনের পর থেকে বাংলায় প্রকট হয়েছে গেরুয়া শিবিরের ভাঙন। বিজেপি ছেড়ে অনেকেই নাম লিখিয়েছেন শাসক দলে, আবার একাধিক তারকা মুখ সরে দাঁড়িয়েছেন রাজনীতি থেকে। এমন পরিস্থিতিতে নতুন করে পদ্ম শিবিরের অস্বস্তি বাড়ালেন বঙ্গ বিজেপির যুব মোর্চার সহসভাপতি শম্ভুদেব। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পরিবার বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা সুখের নীড়।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। ইসলামী ও ইরানি পরিবার বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা অনুষ্ঠান সুখের নীড় থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এই নতুন ধারাবাহিকের দ্বিতীয় পর্ব উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
অল্পে তুষ্টি হল জীবনের সুখ ও সৌভাগ্য অনুভবের সবচেয়ে একমাত্র রাজপথ। বিয়ের মাধ্যমে সুখী পরিবার গড়তে গিয়ে অনেকেই দেরি করছেন সব দিকেই প্রত্যাশিত ও যোগ্য জীবনসঙ্গী পাওয়ার অভাবে। এক্ষেত্রে প্রত্যাশাগুলো যদি হয় আকাশচুম্বী বা অবাস্তব, তাহলে তা সোনার হরিণের পেছনে অযথ সময় নষ্ট করার মতো পণ্ডশ্রমেই পরিণত হতে বাধ্য। আধুনিক অনেক কন্যারা পাত্র খুঁজতে গিয়ে উচ্চশিক্ষিত, খুব অভিজাত বা বনিতি পরিবারের ছেলে, ধনী, সুদর্শন, দীর্ঘদেহী, বাড়ি গাড়ির মালিক, কখনো বা পিতা মাতার একমাত্র সন্তান ইত্যাদি সব ভালো দিক সম্পন্ন পাত্র প্রত্যাশা করেন। পাত্র ধার্মিক ও সৎ স্বভাবের কিনা সেটাও কেউ কেউ পছন্দের তালিকায় রাখেন না বা অন্যান্য বিষয়গুলোর মতো গুরুত্বপূর্ণ মনে করেন না। সব দিকে শতভাগ সোনার ছেলে পাওয়াটা কঠিন এবং এসবের জন্য অপেক্ষা করতে করতে পাত্রীর বয়সও অনেক বেশি হয়ে পড়ায় পাত্ররাও পাত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন।
অন্যদিকে আধুনিক পাত্রদেরও অনেকেই পাত্রী খুঁজতে গিয়ে উচ্চশিক্ষিত, খুব অভিজাত বা ধনী ও বনেদী পরিবারের কন্যা, সুদর্শন, দীর্ঘদেহী ও রূপবতী, অতি উজ্জ্বল বর্ণ, কখনো বা পিতামাতার একমাত্র সন্তান ইত্যাদি কথিত সব ভালো দিক সম্পন্ন পাত্রী প্রত্যাশা করেন। পাত্রীর ধার্মিক ও সৎ স্বভাব সম্পন্ন হওয়ার বিষয়টিও সব পরিবারে সমান গুরুত্ব পায় না, আর এসব কিছুই একযোগে একজনের মধ্যে পাওয়া খুব দুরূহ বা কঠিন হয়ে পড়ে। এটা মনে রাখা দরকার, সব দিকে সোনাই সোহাগা পাত্রপাত্রী পাওয়াটা কলকারখানার পণ্যের মতো সুলভ নয়। পাত্রপাত্রী বাছাইয়ের ক্ষেত্রে ইসলামী দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত সৎ স্বভাব ও ধার্মিকতাকে, আর অন্য সব দিক হল অপ্রধান। অনেক সময় দেখা যায় যে বাহ্যিক সৌন্দর্য বা রূপের অধিকারীরা যথেষ্ট মেধাবী নন অথবা ধার্মিক ও সৎ স্বভাবের অধিকারী নন। মানুষকে তার বাহ্যিক সৌন্দর্য ও ধন সম্পদের জন্য পছন্দ করা উচিত নয়, বরং পছন্দ করা উচিত তার সৎ স্বভাব ও ধার্মিকতার জন্য। বাহ্যিক ধন সম্পদ ও রূপ এসবই হচ্ছে দুনিয়ার ক্ষণস্থায়ী বিষয়।
মহান আল্লাহ জীবনসঙ্গী হিসেবে যার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তাতে সন্তুষ্ট হয়ে এবং তাকে খোদাই উপহার হিসেবে ধরে নিয়ে যদি পরস্পরের প্রতি অনুরাগী ও শ্রদ্ধাশীল হওয়া যায়, তাহলে সংসারগুলো হয়ে উঠবে সত্যিকার অর্থেই সুখের নীড়। স্বামী ও স্ত্রীকে নারী ও পুরুষের পৃথক প্রকৃতি বা মনস্তত্ত্ব এবং তাদের মানসিক ও শারীরিক পার্থক্যগুলো বুঝতে হবে সুখী জীবন গড়ে তোলার লক্ষ্যে। মনোবিজ্ঞান বলে নারী ও পুরুষের ব্যক্তিত্বের প্রকৃতি আর চেতনা ভিন্ন ধরনের, তাদের অভিজ্ঞতা ও প্রশিক্ষিত হওয়ার প্রকৃতিও ভিন্ন রকম। আর এ ধরনের ভিন্নতার কারণেই নারী ও পুরুষ পরস্পরের কাছে আকর্ষণীয়। তাই স্বামী ও স্ত্রীকে বুঝতে হবে তাদের নানা ধরনের পার্থক্যের উৎস কি কেবল চিন্তাগত না লৈঙ্গিক পার্থক্য থেকে উৎসারিত। চিন্তাগত মতভেদ সহজেই নিরসনযোগ্য, কিন্তু লৈঙ্গিক পার্থক্য থেকে উৎসারিত পার্থক্যগুলোর বিষয়ে পরস্পরকে উপলব্ধি করা জরুরি।
দাম্পত্য জীবন শুরুর প্রথম থেকেই স্বামী স্ত্রীর উচিত কাজ ও দায়িত্বগুলো ভাগ করে নেয়া। আমিরুল মোমেনিন হজরত আলী আলাইহিসসালাম ও হজরত ফাতিমা সালামুল্লাহি আলাইহার জীবনের দিকে লক্ষ্য করলে আমরা দেখব ঘরের কাজগুলো করতেন নবীনন্দিনী, আর বাজার করা ও বাইরে থেকে খাদ্য সংগ্রহের কাজ সহ বাইরের যাবতীয় কাজ করতেন হজরত আলী আলাইহিসসালাম। অবশ্য ঘরের কাজেও হজরত ফাতিমাকে সহায়তা করতেন আমিরুল মোমেনিন। আধুনিক যুগে ইরান সহ বিশ্বের পরিবার প্রথায় এসেছে পরিবর্তন। পরিবারগুলো এখন আর আগের মতো একান্নবর্তী নয়। বৈশ্বিক ও আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রভাবে পরিবারগুলো হয়ে পড়েছে ক্ষুদ্র বা ছোট পরিসরের। পরিবারগুলোর অনেক দায়িত্বের মধ্যে কিছু দায়িত্ব পালন করছে শিক্ষা বিভাগ, কলকারখানা ও গণমাধ্যমের মতো নানা আধুনিক প্রতিষ্ঠান। ফলে পরিবারগুলোর দায়িত্বের বোঝা এখন কমে গেছে।
আধুনিক যুগের ছোট পরিবারগুলো মূলত দুই প্রজন্ম ভিত্তিক। পাশ্চাত্যের শিল্প বিপ্লবের পর এ ধরনের পরিবার প্রথা শুরু হয়। স্বামী স্ত্রী ও সন্তানদের নিয়ে গড়ে ওঠে ওই শ্রেণীর পরিবার। এই পরিবারের সদস্যদের কেউই অন্য আত্মীয়দের সঙ্গে একত্রে থাকে না। এ ধরনের পরিবারে বাবা অথবা মা কিংবা উভয়েই পরিবারের অর্থ ব্যবস্থা পরিচালনা করেন। অর্থনৈতিক বিষয়ে তারা প্রথম পর্যায়ের আত্মীয়ের উপর নির্ভরশীল নন। এ ধরনের পরিবারে সাধারণত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সাধারণত আলোচনা ও মত বিনিময়ের মাধ্যমে নেওয়া হয়। অনেক চিন্তাবিদ এ ধরনের পরিবারকে বুদ্ধিবৃত্তি কেন্দ্রিক পরিবার বলে প্রশংসা করেছেন, কারণ বড় ধরনের সিদ্ধান্তগুলো নেওয়ার সময় এ ধরনের পরিবারের যে সদস্যের যুক্তি সবচেয়ে জোরালো বলে মনে হয় তাকেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়। ক্ষুদ্র পরিসরের এই পরিবারগুলো কখনো বড় হয়ে ওঠে না, কারণ এমন পরিবারের যে সন্তানই প্রাপ্তবয়স্ক হন তিনি চাকরি নিয়ে ও নতুন পরিবার গঠন করে আলাদা হয়ে যান। বিশ্বের প্রায় সব দেশেই এখন এ ধরনের পরিবার দেখা যায়। এবারে ইরানে এমনই এক পরিবারের কথা বলব।
জনাব রাহিমি ইরানের একটি অনু পরিবার তথা ক্ষুদ্র পরিবারের দৃষ্টান্ত। বিয়ের বহু বছর পরও এই পরিবারের স্বামী স্ত্রী পরস্পরের গভীর অনুরাগী। তাদের রয়েছে তিন মেয়ে ও দুই ছেলে। ছেলে ও মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় তারা এখন পিত্রালয়ে থাকেন না। ছুটির দিনে ছেলেমেয়েরা সপরিবারে বাবার বাসায় আসলে দুই কক্ষ বিশিষ্ট 70 বর্গমিটারের বাসাটিতে যেন আনন্দের বন্যা বয়ে যায়, কিন্তু অন্যান্য দিনে এই বাসভবন যেন শীতল ও নীরব হয়ে যায়। এ সময় প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগে ও মসজিদে তার সময় কাটে। মসজিদ হচ্ছে অন্যদের সঙ্গে যোগাযোগ ও প্রশান্তি অর্জনের আদর্শ স্থান। ছেলে মেয়েদের বাসভবন অনেক দূরে থাকায় তাদের সঙ্গে রাহিমি দম্পতির যোগাযোগের প্রধান মাধ্যম হচ্ছে টেলিফোন।
অনুপরিবার তথা ক্ষুদ্র পরিবার শিল্প কারখানা ভিত্তিক সমাজের ফসল। এ ধরনের পরিবারেও স্নেহ মায়া মমতার ঘাটতি নেই। ইরানের 60% পরিবারই অনুপরিবার। এ ধরনের পরিবারের সন্তানরা সাধারণত বিয়ে করেন পূর্ব পরিচিত কারো প্রতি অনুরাগ বা আকর্ষণের ভিত্তিতে। তবে সামাজিক ও পারিবারিক অবস্থাও যাচাই বাছাই করা হয় বিয়ের আগে। অনু পরিবারগুলো একই ধরনের পণ্য উৎপাদনের ইউনিট নয় বলে বিয়ের বর কনে বাছাইয়ের বিষয়ে সাধারণত ব্যক্তির অনুরাগ ও আকর্ষণই বেশি গুরুত্ব পায়। ইসলামের দৃষ্টিতে সামাজিক ঐক্য পরিবারের ঐক্য ও সংহতির উপর নির্ভর করে। এ ধর্মের দৃষ্টিতে পরিবারের বুনিয়াদ হওয়া উচিত আধ্যাত্মিক, নৈতিক ও শিক্ষাভিত্তিক, বস্তুবাদ ভিত্তিক নয়। মুসলিম পরিবারের বিয়ের অনুষ্ঠানে জাঁকজমক ও ইসলামী রীতিনীতির প্রতি উদাসীনতা কাম্য নয়।
ইরানের ইসলামী পরিবারগুলোই নৈতিক ও আধ্যাত্মিক নানা শিক্ষার ব্যাপক চর্চাও দেখা যায়। যেমন একজন শহীদ স্বামীর স্ত্রী বলছিলেন, অন্যরা খাওয়া শুরু করা সত্ত্বেও তার স্বামী খাবারের মজলিসে স্ত্রীকে বাদ দিয়ে কখনো একাকী খাওয়া শুরু করতেন না। অন্য এক শহীদের স্ত্রী বলছেন, একবার তিনি তার স্বামীর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কারণে তার কাপড় ধোয়ার উদ্যোগ নিয়ে গিয়ে দেখেন স্বামী প্রচণ্ড শীতের মধ্যে বরফ শীতল পানিতে কাপড় ধুচ্ছেন। স্ত্রী বিস্ময় প্রকাশ করলে স্বামী বললেন যে, তুমি বাবার বাড়িতে কাপড় ধোয়ার মেশিনে কাপড় ধুতে অভ্যস্ত ছিলে, আমি দুঃখিত যে তোমার জন্য তার ব্যবস্থা করতে পারিনি। এ পর্যন্ত বলতেই তার স্ত্রী বললেন, আমি তো স্বেচ্ছায় এই কাজ করছি, তুমি যে আমার প্রতি কৃতজ্ঞতা অনুভব করছো এটাই আমার জন্য যথেষ্ট। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুখের নির্দ শীর্ষক ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্ব এখানেই শেষ করছি।
কথা হবে আবারও আগামী অনুষ্ঠানে, আশা করছি তখনও সঙ্গ দিতে ভুলবেন না।
সুখের নিট অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। জেনারেল সুলাইমানির শাহাদতকে সুযোগে পরিণত করেছে ইরান, কালো তালিকায় আরও মার্কিন কর্মকর্তার নাম। ইয়েমেনি হামলা মোকাবেলায় সৌদি আরবের ক্ষেপণাস্ত্রের মজুদ শেষ, প্রতিবেশী আরব দেশগুলোর কাছে সাহায্যের আবেদন। বাংলাদেশে বিরোধী দল ধ্বংস করার জন্য রাষ্ট্রকে অত্যাচারের যন্ত্র বানানো হয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মন্তব্য। ভারতে করোনা ভাইরাস মহামারীর তৃতীয় ঢেউ, একদিনে 1.5 লাখেরও বেশি সংক্রমণের রেকর্ড। শ্রোতাবন্ধুরা, আর এরই সঙ্গে শেষ হচ্ছে আমাদের সান্ধ্য অধিবেশন। আপনারা ভালো সুস্থ থাকুন। খোদা হাফেজ।